হ্যালো,
হ্যাঁ স্যার একটু ধরুন। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ
যে ভোডাফোন নম্বর আপনি ডায়াল করেছেন সেটি এই মুহূর্তে ব্যস্ত।
যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই
মুহূর্তে জি।
হ্যালো
হ্যালো,
হ্যাঁ বল।
আরে কনফারেন্সে তো কিছু জন আছে কিন্তু প্রবলেম হচ্ছে, মানে প্রত্যেকে না, মানে তোদের তোদের ওখানে কনফারেন্স কল আছে না, তুই একজনকে কেটে দে, তুই দিয়ে নর্মাল কল আমাকে করত।
আচ্ছা ঠিক আছে। আমি কি
হ্যালো? হ্যাঁ স্যার আছেন, দাঁড়া আরেকটু।
তাহলে কি শুরু করবো?
হ্যাঁ স্যার, এই আরেকজন অ্যাড হচ্ছে, দাঁড়ান।
আচ্ছা আচ্ছা, হলে বলবে।
হ্যাঁ স্যার, হ্যাঁ
হ্যালো।
হ্যাঁ হ্যালো,
হ্যাঁ
হ্যালো, হ্যাঁ স্যার আছেন এখানে?
হ্যালো শুরু করবো একটু পরে?
না স্যার, আর একজন। হ্যাঁ আর একজন।
আচ্ছা,
এই কোন কোন ইংলিশ আছিস আর কি কি আছিস?
বেঙ্গলি আছিস?
বেঙ্গলি ইংলিশ আছিস না? আচ্ছা দাঁড়া।
গুড মর্নিং স্যার, আমি ইংলিশ ডিপার্টমেন্ট থেকে সুনীতি মাইতি বলছি।
হ্যালো
হ্যালো
হ্যালো,
আজকের বিষয় হচ্ছে বৌদ্ধ দর্শনে অহিংসা তত্ত্ব। তো তাদের এর আগে ফিলোসফি অফ পিসের মধ্যে গান্ধীর ফিলোসফি সম্বন্ধে গান্ধীর যে তত্ত্ব, অহিংসা তত্ত্ব আর সত্য নিয়ে আলোচনা হয়েছে। এবার আরেকটা বিষয় হচ্ছে বুদ্ধের দর্শন, সেক্ষেত্রে অহিংসা নিয়ে বুদ্ধদেব কি বলেছেন, অর্থাৎ অহিংসার দ্বারা আমরা শান্তি শান্তি লাভ, অহিংসাতে শান্তির কথা আছে। তো এখানে বৌদ্ধ দর্শনে অহিংসা তত্ত্ব অর্থাৎ ইংলিশটা হচ্ছে অহিংসা ইন বুদ্ধিজম। আর প্রথম যে বিষয়টা মানে হেডিং, সেটা হচ্ছে বুদ্ধদেব মানবতার জন্য প্রয়োজনীয় সত্য আবিষ্কার করেছে। আচ্ছা, এখানে ইংলিশটা হচ্ছে বুদ্ধ ডিসক্লোজ ট্রুথ টু হিউম্যানিটি। তো বুদ্ধদেব সম্বন্ধে তো আমরা অল্প বিস্তর জানি, তাও আমি আরেকবার বলছি। বুদ্ধদেব তো আমাদের জ্ঞানের আলো দিয়েছেন, তাই তাকে বলা হচ্ছে যে দৈব আলোকপ্রাপ্ত বুদ্ধদেব দয়া নিঃস্বার্থ প্রেম ক্ষমা সত্য আর পবিত্রতার মুক্ত প্রতীক ছিলেন। তিনি কঠোর চিত্ত সাধন এবং তপস্যা করে তিনি আমরা জানি তিনি সত্য লাভ করার জন্য সংসার ত্যাগ করেছিলেন এবং কঠোর সত্য সাধন এবং দুঃখ ভোগের পর তিনি দুঃখ ভোগের কারণ দুঃখ নিবৃত্তির উপায় আবিষ্কার করেছিলেন এবং এটা উপলব্ধি করেছিলেন। আর যা মানুষকে সংসার বন্ধনে আবদ্ধ করে এবং তাকে ইন্দ্রিয়ের দাসে পরিণত করে তার মূল কারণ তিনি আবিষ্কার করেন। সংসার বন্ধনে আবদ্ধ করলেই তো আমরা বদ্ধ হই, এই যে কারণে আমরা সংসার বন্ধনে আবদ্ধ হই এই কারণটা তিনি আবিষ্কার করেছেন। আর তিনি মনুষ্যত্ব লাভের জন্য সঠিক পথ আমাদের দেখিয়েছিলেন এবং মানুষকে জ্ঞানের দ্বারা আলোকিত করেছিলেন। এই বলে যে সংসার আসক্তি বা বিষয় আসক্তি বা বিষয় সুখ হলো ক্ষণস্থায়ী, তাই সেটা দুঃখদায়ক। এই জন্য এই সংসার বা জগতের যে প্রলোভন, সেই প্রলোভনগুলিকে আমাদের ঘৃণা করা উচিত। আর এই জন্য এই প্রলোভন বা আসক্তিগুলিকে দাসত্বের দাসত্ব থেকে দাসত্বকে এড়ানোর জন্য এবং আমাদেরকে এই জন্ম মৃত্যুর বন্ধনের যে চক্র এ থেকে মুক্ত হতে হবে এবং নির্বাণ লাভ করতে হবে, বুদ্ধদেবের উদ্দেশ্য এরকম ছিল। তারপরে এ বিষয়টা যে অহিংসা ডাইভিং প্রিন্সিপল, অহিংসা হলো প্রথম নির্দেশক নীতি। বুদ্ধদেব যে আধ্যাত্মিক জীবন যে প্রতিষ্ঠা করেছিলেন এই সেই আধ্যাত্মিক জীবনের বা কর্মজীবনের দিক নির্দেশক যে সব ধরনের সর্বপ্রকার যে নীতিগুলি এই নীতিগুলির মধ্যে অহিংসা হচ্ছে প্রথম সর্বপ্রথম। আসলে এই অন্য যে গুণগুলি কোন অহিংসা সত্য অর্থ ব্রহ্মচর্য ইত্যাদি সেগুলো হচ্ছে এর উপাঙ্গ, অন্যান্য অঙ্গ, এগুলো এই অহিংসাতে এই যে এই গুণগুলি অহিংসাতে পবিত্র করে, মহান করে, সরল করে এবং পরিপূর্ণ। তাহলে এটা হলো অহিংসা পরম নির্দেশক নীতি, এর দ্বারাই আমরা আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে পারব। তারপরে বলা হয়েছে এই বিশ্ব হলো মনের প্রতিফলন, অর্থাৎ ইউনিভার্স ইজ দি রিফ্লেকশন অফ মাইন্ড। এখানে যেটা বলতে চাওয়া হয়েছে আমরা আমরা বাইরের জগতের যে সমস্ত পদার্থ বা বস্তুর সংস্পর্শে আসি সেইগুলো মনের দরজা দিয়ে আমাদের ভিতরে যায় এবং আমাদের জ্ঞানে পরিণত হয়, জ্ঞানের বিষয়ে পরিণত হয় এবং আমাদের যে চিত্ত সেটাকে নানাভাবে রঞ্জিত করে, ভালোভাবে বা খারাপ, অর্থাৎ মনটাকে আমাদের সেইভাবে তৈরি করে। তাই মন হচ্ছে এদের অগ্রগামী, পূর্বগামী এবং মনই হচ্ছে এদের অধিপতি। তাই এই মনই হচ্ছে সুখ দুঃখ বন্ধন মোক্ষের কারণ, তাই মনের শ্রেষ্ঠত্ব অবশ্যই স্বীকার করে। তাহলে এখানে বলা হচ্ছে মন এবং তার প্রতিফলনের মানে আমাদের যে বাইরের জগতে যা যা বিষয়ের বা বস্তুর সংস্পর্শে আসি ক্ষেত্রে আমাদের যে ইন্দ্রিয় সুখ যার জন্য আমরা লালায়িত এক্ষেত্রে মনের ভূমিকা আছে, মনের প্রতিফলনের ভূমিকা আছে। তাই পারিপার্শ্বিক সামগ্রিক পরিস্থিতি সেটা মানুষকে এই ব্যাপারে আমাদের মনটাকে আমাদের শান্ত করতে হবে। তাই বাইরের যে পরিস্থিতিগুলি সেগুলো কতটা প্রয়োজন আমাদের চারিদিকের আবহাওয়াতে সেক্ষেত্রে মনের যে ভূমিকা, মন আমাদেরকে কতটা, মন যদি আমাদের স্বচ্ছ হয় তাহলে আমরা কোনো কিছুর সঙ্গে ভালোভাবে প্রতিক্রিয়া করবো, আর মন যদি দূষিত হয়, স্বচ্ছ না হয়, স্বাস্থ্য হয় তাহলে আমরা সেই ভালো আসব। তাই আমাদের বৌদ্ধ ধর্মের যে ধর্মগ্রন্থ ধর্মপদ, সেক্ষেত্রে এই ব্যাপারে একটা গাথা মানে শ্লোক, শ্লোকগুলিকে গাথা বলে, এখানে একটা গাথার প্রসঙ্গ আছে। শ্রাবস্তী নামে একটা জায়গা, এই শ্রাবস্তীতে মহা সুবর্ণ নামে একজন বণিক, তার পুত্র ছিল মহাপাল। এই মহাপাল যুদ্ধের মতদের শুনে সৌর বয়সে ভিক্ষু হয়েছিল, কিন্তু ভিক্ষু হওয়ার পর অর্থাৎ জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তার দুটো চোখই অন্ধ হয়ে গেল। তারপরে অন্যান্য যারা ভিক্ষু তারা যথেষ্ট জিজ্ঞেস করলেন, সেই ভিক্ষুর এইরকম যে দশা, জ্ঞান লাভের পর চোখই অন্ধ হয়ে গেল, তার কারণ তার উত্তরে বললেন, তোমরা শুনতে পাচ্ছ তো? তাহলে তো বুদ্ধদেব তারপরে বললেন যে এই যে মহাপাল যে ভিক্ষু হলো, তার আগের জন্মে সে একজন মহিলাকে হিনার বসে এমন ওষুধ খাইয়েছিলেন যার ফলে এই মহিলার দুটো চোখই অন্ধ হয়ে গেছে আগের জন্য, তাই এই জন্য তার এই দুর্দশা, ভিক্ষু হওয়া সত্ত্বেও দুটো চোখ তার অন্ধ হয়ে গেল। অর্থাৎ যেমন কর্ম করা হয় সেমন ঘৃণা পূর্ণ মন তার ছিল, তাই ওই এইরকম ওষুধ খাইয়ে দুটো চোখ অন্ধ করে দিয়েছিল আগের জন্মে, এই জন্য তার চোখ অন্ধ হয়ে গেল। এই প্রসঙ্গে তারপরে এই প্রসঙ্গেই বুদ্ধদেব যে ধর্মপদের যে প্রথম গাথা, সেই গাথাতে বললেন, বস্তু সমূহের গুণরাজি মনেরই আরোপ, মনেই তাদের অবস্থিতি, মন দিয়েই তারা নির্মিত, আমরা যেমন ভাবি সেই রকমই হই, তাই দূষিত মনে কেউ কিছু করলে বা করলে তার অনুগমন করে, যেমন গাড়ির চাকা বাহক বলদের অনুসরণ করে। অর্থাৎ যেমন মন, আমরা মনটাকে যেমন তৈরি করব এই হিসাবে বাইরের জগতে আমাদের প্রতিক্রিয়া হবে। মনটা যেহেতু হিংসাপূর্ণ ছিল মহাপালে আগের জন্য দূষিত ছিল, তাই দূষিত মন দিয়ে খারাপ কাজ করেছিলেন, তাই এই জন্য তার এই দুর্দশা। এই গাথাতে এটাই বলা হচ্ছে, মন আমাদের জগৎকে ঠিক করার জন্য, আদর্শ করে তোলার জন্য আমাদের মনগুলিকেও পবিত্র করতে হবে, যার দ্বারা আমাদের মন স্বচ্ছ হয়, হিংসা দেশ পূর্ণ না হয়। তো আর একটা কথা বলা হয়েছে যে আমাদের হিংসা করে তাদেরকে আমাদের হিংসা করা উচিত নয়, কারণ হিংসার দ্বারা হিংসা আরো বেড়ে যায়। হিংসাকে প্রেমের দ্বারা জয় করতে হবে। হিংসা, আমি যতই হিংসামূলক কাজ করব আমার হিংসা যদি বেড়ে যায় তাহলে যে আমার হিংসা বিদ্বেষকারী তাকে যদি আমি আরো হিংসা করি তাহলে জন্মান্তর ভোট করে এইরকম হিংসার পর হিংসা তুলতেই থাকবে। এই জন্য আমাদের হিংসাকে প্রেমের দ্বারা, হিংসাকে বন্ধ করতে গেলে প্রেমের দ্বারা সেটাকে বন্ধ করতে হবে। এই প্রসঙ্গে আরেকটা গাথা আছে, গল্প আছে, এটা হচ্ছে তাবস্তির এক চাষির ছেলে মায়ের প্রিয়াপ্রীতে বিবাহ করলো, তারপরে অনেকদিন পরেও কোন সন্তান হয়নি বলে এই এই ছেলে আবার আর বিবাহ করবে। তারপরে পরের যে দ্বিতীয় স্ত্রীর সন্তান সম্ভব হলো, তবে আগের যে প্রথম স্ত্রী সে খুব ঈর্ষান্বিত হয়ে গেল তার সন্তান সম্ভব হওয়ার পরে, তাই সে ঈর্ষাবশত এমন ওষুধ খাওয়ালো দ্বিতীয় স্ত্রীতে যাতে গর্ভস্থ সন্তান নষ্ট হয়ে। তারপরে আবার এরকম সন্তান সম্ভব হলো, আবার সেরকম ওষুধ খাইয়ে নষ্ট করে দিল। তারপরে তৃতীয়বার এমন ওষুধ খাওয়ানো হলো সেই প্রথম স্ত্রী খাওয়ালো যাতে সন্তান এবং সন্তানের মা দুইজনই মারা গেল। তো এতে সেই চাষির ছেলে তো এই যে প্রথম স্ত্রীর যে ষড়যন্ত্র সেটা জানতে পারলো, এনে এমন ধার করলো একদম মেরে মরেই গেল। তার মানে প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী দুইজনেরই মৃত্যু হয়ে গেল। তবে এইভাবে শত্রুতা থেকে এটা হলো, তারপরে সেই তাবস্তী যে জায়গাটার নাম ছিল তাবস্তী, সেখানে আবার এরকম তাদের তো হিংসার পর হিংসা এরকম চলতে থাকলো। তারপরে একটা সময়ে এই যে পুরবধূ মানে যে মারা গেল উঠেছিল, একজন পুরবধূ রূপে ওই গ্রামে একজন মানে তার মানে জন্ম হওয়ার পর সেখানে পুরবধূ রূপে সেই গ্রামে ছিল, আর আরেকজন দক্ষিণী হয়েছিল সেখানে। তো তারপরে কি হলো, সেই পুরবধূর যখন সন্তান হয় সেই দক্ষিণী সেই সন্তানকে খেয়ে, দ্বিতীয়বার এরকম কয়েকবার এরকম হলো, যখনই সন্তান হয় সেই দক্ষিণী তাদের খেয়ে ফেলে। তারপরে লাস্টে সেই কুলবধূ কি করলো, এই সন্তানকে বাঁচানোর জন্য যখন সন্তান হলো তখন সেই বুদ্ধদেবের কাছে গেল যে এরকম যে অবস্থা আমার পরপর এরকম সন্তান মানে থাকছে না, এর কারণে একটা ব্যবস্থা করুন না আমাকে বাঁচান। তখন বুদ্ধদেব এই যে সাথে বলা হয়েছে শত্রুতার দ্বারা কখনো শত্রুতার শান্তি হয় না, শত্রুতাহীনতার দ্বারাই শত্রুতা প্রশমিত হয়, তাই হলো সনাতন ধর্ম। তাহলে আমাদের শত্রুতাহীনতা অর্থাৎ প্রেমের দ্বারা শত্রুতাকে থামাতে হবে, শত্রুতা বা হিংসার দ্বারা শত্রুতা কখনো শেষ হবে, এটাই হচ্ছে মূল কথা। এখানে এটাই বলা হয়েছে সনাতন ধর্মে, এটাই বলা হয়েছে চিরন্তন যে ধর্ম। সনাতন ধর্ম জিনিসটা কি এরও ব্যাখ্যা জানি, আরো তো ব্যাখ্যাই যাচ্ছে না, আগে এটা শেষ করি। তারপরে পরের যে পয়েন্ট সেটা হচ্ছে অর্থাৎ আকাঙ্ক্ষা বা আসক্তি হলো হিংসার মূল কারণ। আমরা আগে কি দেখেছিলাম, বিষয় সুখ বা বিষয় আসক্তি সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, আর সত্য লাভ সত্য ভ্রম ঈশ্বরকে জানা বা সত্য হচ্ছে চিরস্থায়ী। তাহলে আকাঙ্ক্ষা যদি আমাদের যে বিষয়াসক্তি, সেই বিষয়াসক্তির ক্ষেত্রে আমরা বিষয়ের লাভে কেউ যদি বাধা দেয় আকাঙ্ক্ষা থেকে আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে, কেউ যদি বাধা দেয় তাহলে আমরা তাকে আঘাত করি বা হিংসার উৎপত্তি হয়। তাহলে যে এই যে আকাঙ্ক্ষা এটা হচ্ছে হিংসার মূল কারণ, তাহলে আকাঙ্ক্ষা হলো হিংসার মূল কারণ। মানুষ এই অন্তহীন আকাঙ্ক্ষার দাস, কিন্তু অন্তহীন আকাঙ্ক্ষা আমাদের জীবন মানুষের যে আকাঙ্ক্ষা, এটা করবো, বাড়ি করবো, গাড়ি করবো, আরো কত কিছু করবো, এই মানে আকাঙ্ক্ষার আমাদের শেষ নেই। আর আমাদের যে ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা বিপাক, এগুলো আমাদেরকে শান্ত ভাবে চিন্তা করায়, এইভাবে যে আমাদের মনে হয় যে বাইরের জগৎ বা সংসার আসক্তি এগুলোই হচ্ছে স্থায়ী। আর সংসার তাহলে আমরা সংসার আসক্তি বা আকাঙ্ক্ষা বা বিষয় সুখ এগুলোই হচ্ছে পার্মানেন্ট বলে আমরা মনে করি, এবং তার উচ্চতর যে কল্যাণ এর থেকে যে উচ্চতর সুখ লাভ করার যে আরো কিছু আছে, সত্য লাভ করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে যে মুক্ত হওয়া যায়, সেইটাই হচ্ছে আসল চিরস্থায়ী, সেইটা আমরা আসল বলে মনে করি না। আর এই সংসারের সুখ বা বিষয় সুখকে স্থায়ী মনে করি, উচ্চতর কল্যাণকে আমরা ত্যাগ করি, আমরা ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষা পূরণে মানে আমরা আমাদের যে চোখ আছে সেই চক্ষু হচ্ছে আমাদের চোখ হচ্ছে রূপের দাস হয়ে পড়ে, বর্ণ শব্দের দাস, আর নাসিকা গন্ধের দাস, আর রসনার দাস, আর চোখ স্পর্শের দাস, এইভাবে ইন্দ্রগুলির যে বিষয়ের দাসে আমরা পরিণত করি। তাহলে জগৎ বা ইন্দ্রিয় সুখকে মানুষ সত্য বা চিরস্থায়ী বলে মনে করে, আর সে ভুলে যায় যে সে অনবরত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর এই ক্ষণস্থায়ী সুখের জন্য সে লালায়িত হয়, সে ভুলে যায় যে সব সময় মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আর এই ক্ষণজীবী যে সুখ, এই সুখের আকাঙ্ক্ষা হলো ব্যর্থ আকাঙ্ক্ষা, যাতে কোনো সত্যতা বা যাতে তার মধ্যে এই ক্ষণস্থায়ী আকাঙ্ক্ষার মধ্যে কোনো সত্যতা বা যথার্থতা নেই। তো এই প্রসঙ্গেও আরেকটা গল্প বলি, সেটা হচ্ছে পরে যে গাথা বুদ্ধদেব বলবেন তার প্রসঙ্গে একটা গল্প আছে, সেটা হচ্ছে রাজদ্বীপের কাছে দুটো গ্রামে উপতিষ্য আর কলিত নামে দুইজন ধনী ব্রাহ্মণ যুবক ছিলেন। তারা সত্য লাভ করার জন্য তারা ঋষি সঞ্জয়ের শিষ্যত্ব গ্রহণ করেছে, সত্যকে জানার জন্য, মানে নির্বাণ লাভ করা, মুক্ত লাভ করা। ঋষি সঞ্জয় নামে একজন ঋষির কাছে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, কিন্তু অনেক যাওয়াও হয়ে গেলেও সেই ঋষি সঞ্জয় তাদের কোন সত্য লাভের পথ দেখাতে পারেন, তাই তারা আবার তাকে ছেড়ে আর একজন আরো উচ্চতর গুরুর সন্ধানে বেরিয়ে পড়লেন। একজন অশ্বজি নামে একজন স্থবিরের সঙ্গে দেখা করলেন, এই স্থবির মানে ভিক্ষু নিয়ে বুদ্ধ ধর্মে তিনি ভিক্ষু ছিলেন, তিনি তাকে বুদ্ধ ধর্মের মূল কথা বলার জন্য তারা সেই দুই যুবক তাকে অনুরোধ করলেন। তখন সেই অশ্বজি এই বৌদ্ধ ধর্মের সার কথা তাদেরকে বললেন, তার বৃদ্ধির ভাব দেখে তাদের তাকে খুব ভালো লাগলো। তারপরে তারা তাদের ইচ্ছা হলো বুদ্ধদেবের সঙ্গে দেখা করা, তারা গিয়ে না না তারা কি করলো যে তাদের তাদের যে প্রথম গুরু যে সঞ্জয় তার কাছে গেল দুই যুবক উপকিষ্ট করি। সেই ঋষি সঞ্জয়জিকে বললো আমরা বুদ্ধদেবের কাছে যাব, আপনিও চলুন। কিন্তু তাদের গুরু সঞ্জয় যেতে রাজি হলো না। তারপরে তারা নিজেরাই সেই বুদ্ধদেবের কাছে গেলেন। সঞ্জয় যাতে সঞ্জয় যেহেতু রাজি হননি ওই বুদ্ধদেবের কাছে যেতে, এটা জেনে বুদ্ধদেব এই বারো নম্বর সমপদের বারো নম্বর কথা বললেন। তাতে কি বললেন, বা অসত্য তাকে যারা আর বা সত্য বলে মনে করে, যারা অসত্য অসার তাকে যারা সার বলে মনে করে, আর সারকে অসার বলে মনে করে, মিথ্যা সংকল্পের সেই আশ্রয়দাতারা কখনো সার বুঝতে পায় না। বুদ্ধদেব সার বস্তু, বুদ্ধদেবকে সার বস্তু বলে সঞ্জয় মনে করল না, তাই তার অহংকারের বসে সে বুদ্ধদেবের কাছে এলেন না। আচ্ছা, আর এর এগারো নম্বর কথাতে এটা বলা হয়েছে, আর তারপরে বারো নম্বর কথাতে, কিন্তু বারো নম্বর কথাতে বলা হয়েছে, কিন্তু সারকে যারা সার বলেই জানেন আর অসারকে জানেন অসার বলে, সত্য সংকল্প সেই ব্যক্তিরা আর বস্তুতেই পেয়ে থাকে। তারপরে সেই যে দুইজন যুবক প্রতিষ্ঠার পুলিশ, তারা বুদ্ধদেবের কাছে শিষ্যত্ব, বুদ্ধদেবের শিষ্যত্ব গ্রহণ করলেন। আর তারপরে কঠোর তপস্যা করে তারা অর্হত্ব লাভ, আর অর্হত্ব লাভ করার পরে তারা হারিপুত্র আর মোগগল্লান নামে, মোগগল্লান নামে ভিক্ষু বলে পরিচিত হয়েছে। অর্থাৎ সেক্ষেত্রে বলা হচ্ছে আমাদেরকে সারকে সার বলে জানতে হবে, অসারকে অসার বলে। আমরা বেশিরভাগ ক্ষেত্রে অসারকে সার বলে মনে করি। অর্থাৎ এই যে আমাদের যে ক্ষণস্থায়ী সুখ বিষয় আসক্তি, এটাকে এটা তো অসার ক্ষণস্থায়ী। এই 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 বিষয় আসক্তি বিষয় সুখ বা ইন্দ্রিয় সুখকে আমরা সার বস্তু বলে মনে করি। কিন্তু সত্য লাভ, মুক্তি লাভ বা নির্মাণ বা সত্য যার দ্বারা এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এটাকে সার বলে মনে করি না। কিন্তু অসারকে আমরা অর্থাৎ ইন্দ্রিয় সুখ বিষয় আসক্তিকেই সার বলে মনে করি। সেই আমাদের মানসিক যে আকাঙ্ক্ষা এই সার বস্তুকে লাভ করার, সেইটা আমাদের আসে না। এই জন্য সেই অসারকেই সার বলি। তারপরে হচ্ছে ক্রোধ হিংসার কারণ। পরে হচ্ছে অ্যাঙ্গার ইজ দি কজ অফ হিংসা। অ্যাঙ্গার মানে ক্রোধ হচ্ছে হিংসার কারণ। আমাদের বিষয় বা আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে আগেই বলেছিলাম, যদি কেউ বাধা দান করে সেক্ষেত্রে আমরা ক্রুদ্ধ হই, তাকে আঘাত করি। তাই ক্রোধ হচ্ছে হিংসার কারণ। ক্রোধ হলো হিংসার হচ্ছে প্রধান কারণ। আমাদের চিন্তার মধ্যে ক্রোধ থাকলে কোনো কিছুর বিরুদ্ধে, তাহলে সেটা আমরা বাক্যে প্রকাশ করি কথায়। তারপরে বেশি আরো প্রধান্বিত হলে কাজে কারো সঙ্গে বসা বা কোনো ব্যাপারে তর্কাতর্কি হলে আমরা যখন আরো ক্রুদ্ধ হয়ে যাই, তারপরে তাকে আমরা আঘাত করি। আঘাত করতে সেই ক্রোধটা ফিরে আসে। এই আঘাতগুলি আমার জীবন হানিরও কারণ হয়। তাই একজন প্রাণী হত্যাকারী তার নিজের ধ্বংসের কারণ, সেটা আবার সেই তাকে আঘাত করার ফলে যাকে আঘাত করলো তার তো ক্ষতি হয়, আবার যে আঘাত করে তার নিজেরও ধ্বংসের সে কারণ হয়। সেই প্রসঙ্গে আরেকটা কথা বা কথার প্রসঙ্গ সেটা সেখানে বলা হয়েছে যে তাবস্তির নামে একটা জায়গা যেখানে তাবস্তির 500 জন উপাসক বৌদ্ধ ধর্মের উপাসক একদিন দেবগণে বুদ্ধের দর্শনে গিয়ে প্রত্যেকে আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়েছে, মানে প্রত্যেকে নিজের নিজের প্রশংসাতে খুব পঞ্চমুখ। প্রশংসার কারণ কি, যে প্রত্যেকেই তারা মনে করে যে প্রত্যেকেই একটা শীল পালন করে, বৌদ্ধ দর্শনের পঞ্চশীল আছে তো, তার পালন করি। বুদ্ধদেব তখন পঞ্চশীলের গুণ ব্যাখ্যা করে এই উপদেশ দিলেন, পরের যে গাথা সেটা বললেন, পরের দুটো গাথা মানে আছে, দুটো গাথা সেটা হচ্ছে ধর্মপদে 246-48 গাথাতে বুদ্ধদেব বললেন, এ ব্যক্তি প্রাণী হত্যা করে, মিথ্যা কথা বলে, পরের দ্রব্য অপহরণ করে, পরদার গমন করে, ব্যভিচার করে, অবৈধ পরদার গমন করা মানে অবৈধ, তাহলে যে ব্যক্তি প্রাণী হত্যা করে, মিথ্যা কথা বলে, পরের দ্রব্য অপহরণ করে, পরদার গমন করে, ক্রীড়া প্রভৃতি মাদক দ্রব্য সেবন করে, সে জীবনে অংশপ্রাপ্ত, মানে অর্থাৎ পঞ্চশীলের পঞ্চশীল যদি পালন না করা হয়, অর্থাৎ প্রাণী হত্যা করা হয়, কথা বলা হয়, পরের যদি স্ত্রী করা হয়, পরদার গমন করা হয়, চূড়া ইত্যাদি সব আপান করা হয়, তাহলে যে করে এগুলো হয় এই জীবনেই, তাই বলা হচ্ছে এই মানুষ, এ মানুষ এই রকম ব্যক্তি অসংযত এবং পাপা আচার, এই কথা জেনে রেখো, লোক ও অধর্ম যেন তোমাকে দীর্ঘকাল দুঃখে আবদ্ধ না করে। এই কথাই মোহাম্মদ পুরাণে এই ধরনের কথা বলা আছে, এটা সেখানে বলছে হি ইজ নট এ বিলিভার, মানে আস্তিক নয়, যে কমিটেড অ্যাডাল্টারি ও স্টিলের ও ড্রিঙ্কের লাইটার, যে ব্যবচার করে, যে চুরি করে, যে মাদক দ্রব্য পান করে, পুরাই যে হু প্লান্ডারে যে লুণ্ঠন করে পরের ব্যক্তি, আত্মসাত করে করে তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে ফর দিস দাও শ্যাল নট কমিট অ্যাডাল্টারি, দাও শ্যাল নট কিল, দাও শ্যাল নট স্টিল, thou shall not bear all witness, thou shall not covet, covet মানে অন্যায় ভাবে লালসা বা লোভ করা। এই ক্ষেত্রে বলা হচ্ছে ক্রোধ বিষয়াসক্তি বা আকাঙ্ক্ষা থেকে উৎপন্ন হয়, বিষয়াসক্তিকে ক্রোধ উৎপন্ন হয়। তাহলে আমি এইটুকু তোমাদের ম্যাটেরিয়াল দিয়েছিলাম, এই এই এর মধ্যে কারো কোনো প্রশ্ন যদি থাকে, আমার যে ম্যাটেরিয়ালটা সেটা বুঝতে যদি কোনো অসুবিধা থাকে সেটা বলতে পারো। আমি আবার শেষের যে পেজ সেটা সংশোধন করার জন্য দিয়েছিলাম, তোমরা করে নিয়েছ তো? আচ্ছা, এই যেটুকু বললাম তাতে কোনো বোঝার অসুবিধা আছে? বোঝা গেছে তো কথাগুলি? বোঝা
গেছে?
আমি তাহলে আরেকটু আগাচ্ছি,
ঠিক আছে? ঠিক আছে,
যেটা তোমাদের দেওয়া নেই পরের দিন আমি দিয়ে দিব। আচ্ছা, তারপরে যে পয়েন্ট যেটা হলো আকাঙ্ক্ষা বা কামনা বিনাশের উপায়, এই যে আকাঙ্ক্ষার কথা বললাম, বিষয় আসক্তি বা কামনা বাসনা, এইটা হচ্ছে আমাদের বিনাশের উপায় বা অর্থাৎ ওই যে কামনা বানা বিনাশের উপায়টা কি সেটা ব্যাপার, মানে রিমেডি টু ডিস্ট্রয় ডিজায়ার। আমাদের যে আকাঙ্ক্ষা বা কামনা বাসনা এটা বিনাশের উপায়টা। আচ্ছা, এখানে বলা হচ্ছে আকাঙ্ক্ষার মূল কারণকে বিনাশের জন্য কোনো ব্যক্তিকে ইন্দ্রিয় দমনের অনুশীলন করতে হবে। আমাদের যে ইন্দ্রিয় সেগুলো কন্ট্রোল করা, সেই জন্য কি করতে হবে, অর্থাৎ ইন্দ্রিয় দমনের অনুশীলন করতে হবে, খাদ্যাভ্যাসে সংযম করতে হবে, খাদ্য বেঁচে খেতে হবে, আর আমরা আমাদের উৎসাহী উদ্যমী হতে হবে, অর্থাৎ উৎসাহী উদ্যমী স্বভাব সম্পন্ন হওয়া উচিত হবে। তো এই ক্ষেত্রে বুদ্ধদেব এই উদ্দেশ্যে একটা গাথা বলেছিলেন, মানে ধর্মপদে সপ্তম এবং অষ্টম গাথা। সেক্ষেত্রে বুদ্ধদেব এইরকম কথাই বলছেন, কিরকম, যে কেবল বাইরের সৌন্দর্য খুঁজে বেড়ায়, এ অসংযত ইন্দ্রিয়, যার ইন্দ্রিয় সংযত নয়, অমিতা হারি, খাওয়া দাওয়া ঠিক নাই, অমিতা হারি অলস আর হীনবীর্য, সে বাঁকা হত দুর্বল গাছের মতো মারের অর্থাৎ রিপুগণের দ্বারা পরাভূত হয়। শরীরের মলিনতার কথা জেনে যে বাইরের শোভা খোঁজে না, যে ইন্দ্রিয় সংযত রাখে, পরিমিত আহার করে, এই হচ্ছে শ্রদ্ধাবান ও বীর্যবান, এই শ্রদ্ধাবান ও বীর্যবান পুরুষকে মার প্রভাবিত করতে পারে না। বায়ু যেমন শিলাময় পর্বতকে তলাতে পারে না, ঠিক তেমনি এইটা হচ্ছে তোমার ধর্মপদের সপ্তম অষ্টম গাথা। এখানে কি বলা হলো, যে কেবল বাইরের সৌন্দর্য খুঁজে বেড়ায়, বাইরের সৌন্দর্য ভেতরে ঠিক নাই, পোশাক ইত্যাদি করে, মানে বাইরের সৌন্দর্য খুঁজে বেড়ায়, যে অসংযত ইন্দ্রিয় দমন যে করে না, অমিতা হারি অলস হীনবীর্য, সে বাতা হতো দুর্বল, মানে বাতা হতো মানে কি, কোন গাছ যদি দুর্বল হয় তাহলে বাতাস সেই গাছকে বাতাস ফেলে দিতে পারে, মানে সারা গাছ টাছ ফলে বিরাট যদি ঝড় বাতাস হয় তাহলে সেই দুর্বল গাছকে ফেলে দেয় যেরকম, সেই রকম মারের দ্বারা, মানে মার বলতে এখানে রিপু, আমাদের যে রিপুগুলি আছে ইন্দ্রিয়, সেই রিপুগণের দ্বারা ইন্দ্রিয়গণ, ইন্দ্রিয় যদি আমরা সংযত করতে না পারি তবে এই ইন্দ্রিয় বা রিপুর দ্বারা আমরা পরাজিত হই। তাই শরীরের মলিনতার কথা জেনে, শরীরের মধ্যে যে মলিনতা, মানে আমাদের ভেতরের যে স্বচ্ছ না থাকা, সেই শরীরের মলিনতার কথা জেনে বাইরের শোভা খোঁজে না, যে বাইরের শোভা, আমাদের তো কারো কারো বাইরের শোভা দেখানো খুব সাজগোজ ইত্যাদি আমরা খুব করি, সেই কিন্তু শরীরের মধ্যে আমাদের ভেতরে যে মলিনতা সেইটার কথা আমরা যারা জানি, তো বাইরের ওই সাজগোজের জন্য আমরা খুব চিন্তান্বিত হবো না, বাইরের শোভা খুঁজে বেড়াবো না, আর ইন্দ্রিয় যে সংযত রাখে, পরিমিত আহার করে, সেই শ্রদ্ধাবান বীর্যবান পুরুষকে মার, মানে ঋতুরা প্রভাবিত করতে পারে না। বায়ু যেমন, বায়ু যেরকম শিলাময় পর্বতকে তলাতে পারে না, কিন্তু দুর্বল গাছকে তোলাতে পারে। আমরা আমাদের যাদের মানে চরিত্র হিরো তাদেরকে আমাদের যে রিপু তোলাতে পারবে না, আমরা দৃঢ় থাকবো চারিত্রিক দিক দিয়ে। এটা বলি কোন ব্যক্তিকে অহিংসক হতে গেলে মানে অহিংসার অনুশীলনকারী হতে গেলে এই গুণগুলির অনুশীলনের দ্বারা তার বিকাশ সাধন করে। তাহলে অহিংসা ভিত্তিতে সাকসেস হতে গেলে, অহিংসক হতে গেলে এই যে গুণগুলির কথা বলা হলো যে এই গাথাতে, এই গুণগুলির বিকাশ সাধন আমাদের করতে হবে। সংযত ইন্দ্রিয় হতে হবে, আমাদের উদ্যমী হতে হবে, আর আর অমিতা হাজির হতে হবে, বাইরের সৌন্দর্য খুঁজে বেড়ালে চলবে না ইত্যাদি, আর এই গুণগুলির অধিকারী হতে হবে। তাই বলছে আকাঙ্ক্ষা বা কামনার পরিতৃপ্তি কখনো সম্ভব নয়, যতই আমরা ইন্দ্রিয় সুখ লাভ করি না কেন সেই কামনার পরিতৃপ্তি আমাদের কখনো হয়। কোন ব্যক্তি তার কামনা পরিতৃপ্তির পূর্বেই মৃত্যুবরণ করতে পারে, আমরা ইন্দ্রিয় সুখ যতই আরো হয়তো কামনা কামনা বাসনার ইচ্ছা, কিন্তু সেই কামনা বাসনার ইচ্ছা মানে শেষ হয় না, তার আগেই আমাদের মৃত্যুবরণ করতে হয়। তাই বুদ্ধদেব এই ধর্মপদের 48 নম্বর গাথাতে বললেন যে মানুষের আয়ু পদ্ম পাতায় এক ফোঁটা জলের মতো চঞ্চল। মানুষের আয়ু আর কয়দিনের, তাই বলছে মানুষের আয়ু পদ্ম পাতায় এক ফোঁটা জলের মতো চঞ্চল। অনস্থায়ী সেই সামান্য আয়ুকে কিভাবে কাজে লাগাবে তা ঠিক করতে হবে মানুষের নিজেকে। ইন্দ্রিয়গুলিকে শাসন না করলে তাকে ভূতের বেদার খেটেই মরতে হবে। পঞ্চভূত কয়টা ঋতু দশ ইন্দ্রিয় মহালেখে, কিন্তু ভোগের উপকরণ সঞ্চয় ভোগের উপকরণ সঞ্চয় করতে করতে কোনোদিন তৃপ্তি আসবে না। তৃষ্ণা শুধু বেড়েই চলবে, তারপর বাসনা কামনা অতৃপ্ত থাকতেই এক সময় কাল এসে তাকে গ্রাস করবে। তখন জীবনের সুফল কোথায়, না ইহলোকে না পরলোকে। তাই বলছে এই যে এই গাথাতে আমাদের আয়ু আর কতদিন, মানে পদ্ম পাতায় এক ফোঁটা জল মানে জল কতক্ষণ থাকে মানে নড়ে নড়ে পড়ে যায় চঞ্চল, সেই ক্ষণস্থায়ী যে সামান্য আয়ু সেই তাহলে কয়দিন আর আমরা বাঁচবো। সেই তাই সেই কথা চিন্তা করে সেই সময়টা কিভাবে ভালোভাবে কাজে লাগানো যায় সেটা আমাদের চিন্তা করতে হবে। চিন্তাই ইন্দ্রিয়গুলিকে শাসন করে করতে হবে, আবার দৃঢ়চিত্ত হতে হবে। আর না হলে তো ওই ইন্দ্রিয় দমন না করতে পারছি, ইন্দ্রিয় সুখ তৃপ্তি বা কীভাবে আমরা বাড়ি গাড়ি কামনা বাসনা পরিতৃপ্ত করবো এটা করতে করতে এক সময় আমাদের মৃত্যু হবে, অর্থাৎ তখন জীবনের সুফল কোথায়। তাই বলছে এই মানে এই জগতেও সংস্কৃতি কিছু করতে পারলাম না, পরলোকেও কিছু করতে পারলাম না, এইরকম অবস্থা। এটাই তাই আমাদের এই ক্ষণস্থায়ী সুখের পেছনে না দাঁড়িয়ে আমাদেরকে চিরস্থায়ী আনন্দ লাভের চেষ্টা করতে হবে, এটাই বুঝতে বলছেন। তারপরের যে বিষয় পয়েন্ট সেটা হচ্ছে কর্কশ কর্কশ বা কঠোর বাক্য প্রয়োগ থেকে বিরতি অহিংসা বৃত্তি অনুশীলনের সহায়ক। তার মানে কি বলছে, কর্কশ বা কঠোর বাক্য প্রয়োগ থেকে বিরতি অহিংসা বৃত্তি অনুশীলনের সহায়ক, মানে abstention from use of hard words helps the practice of ahimsa. এখানে বুদ্ধিটা হচ্ছে যে কঠোর বাক্য প্রয়োগ থেকে আমাদের বিরতি দরকার, মানে কঠোর বাক্য প্রয়োগ করলে অহিংসা মানে মানে কঠোর বাক্য প্রয়োগ থেকে যদি আমরা সংযত হই বিরত হই তাহলে অনুশীলন করা সহজ হয়, এই বিষয়ে। তারপরে বলছে অহিংসা বলতে শুধু হত্যা না করা বোঝায় না, অহিংসা বলতে তো একটা অর্থ হত্যা না করা, তাহলে শুধুই এটা অহিংসার অর্থ নয়। অহিংসা বলতে এমন পথ বোঝায় না যার দ্বারা অন্যদের অনুভূতিতে আঘাত লাগে বা তাদের হিংসাত্মক প্রবৃত্তিকে প্ররোচিত করে, মানে অর্থাৎ আমরা এমন কথা আমাদের বলা উচিত নয় কাউকে যাতে অন্যদের যে ফিলিং এ আঘাত না লাগে, বা তাদের এমন কথা যেন আমরা না বলি যাতে হিংসাত্মক কিছু করতে সে উত্তেজিত হয়ে না ওঠে, এমন কথা এমন ভাবে কথা বলতে হবে। কর্কশ কথার প্রত্যুত্তর কর্কশ হয়, আমরা যদি কর্কশ কথা বলি কঠোর কথা বলি কারো সম্বন্ধে কারো ব্যাপারে কাউকে তাহলে উত্তরটা সেই রকম কর্কশ হয় এবং তার ফল শত্রুতা ছাড়া কিছু হয় না, এবং বাজে কথা বা কর্কশ ভাবে কোনো একটা কথা এমন ভাবে একটা কথা যদি বলি ভালোভাবে বললে তার উত্তর ভালোভাবে হয়, আর আটকটা ভাবে কর্কশ ভাবে যদি বলি তাহলে আমাদের শত্রুতা সৃষ্টি হয়, এই কথার পর কথার পর কথা আসে তারপরেই তো আঘাত হয়। তাহলে তাই বলছে কর্কশ কথার প্রত্যুত্তর কর্কশ হয়, তার ফল শত্রুতা ছাড়া কিছু হয় না, কর্কশ বাক্য অনেক তীব্র অনুপাত মানে অনুতাপ সৃষ্টি করে। অনেক সময় আমরা কর্কশ বাক্য কারো কারো বিরুদ্ধে বলি তারপরে রাগের সময় আমরা অনেক সময় এরকম কথা বলি, তখন তো আমার মাথা ঠিক থাকে না, তো পরে আমাদের অনেক অনুতাপ হয় কারো বিরুদ্ধে কোনো সেই রকম কথা বলি। তাই বলছি কর্কশ বাক্য অনেক তীব্র অনুতাপ করে কারণ এইগুলি অন্যকে আঘাত করে। তাই সম্মপদে 133 থেকে 134 নম্বর গাথায় বলা হয়েছে সম্মপদে 133-134 গাথায় বলা হয়েছে কাউকে কর্কশ কথা বলো না, কারণ কর্কশ কথার প্রত্যুত্তর কর্কশই হবে, ক্রুদ্ধ বাক্য মাত্রই দুঃখদায়ক আর তার প্রত্যাঘাত বক্তাকেই বক্তাকেই এসে লাগে। ভগ্ন কাশরের মতো যদি নিজেকে নীরব রাখতে পারো তবেই নির্বাণ তোমার অজীবত হবে, তখন তোমাতে ক্রোধের অস্তিত্ব থাকবে। মানে তাই বলছে আমাদেরকে যে বাক্য প্রয়োগ সেক্ষেত্রেও সংযত হতে হবে, পরপর পরপর বাক্য বলা চলবে না, কারণ পরপর বাক্য আমি যদি কারো বিরুদ্ধে প্রয়োগ করি সেও পরপর বাক্য বলবে, আর পরপর বাক্য বললে ক্রোধের উদ্যোগ হবে, আবার ক্রোধ বেশি হলে আবার সে ক্রোধ থেকে আঘাত আসবে। তাই বলছে শুদ্ধ বাক্য মাত্রই দুঃখদায়ক, এই আঘাত লাগলে সেই দুঃখের কারণ হবে আর তার প্রত্যাঘাত যে বক্তা তার তার উপরে এসে লাগছে প্রত্যাঘাতটা। তাই কি বলছে ভগ্ন কাশরের মতো যদি আমরা নীরব থাকতে পারি, কর্কশ বাক্যের শুনেও যদি নীরব থাকতে পারি তবে আমাদের সেই যে প্রত্যাঘাত আশা আসবে না, তাই নির্বাণ লাভের সহায়ক হবে। তাহলে তখন ক্রোধের অস্তিত্ব আমি কেউ যদি খুব কর্কশ বাক্য প্রয়োগ করে আমি যদি নীরব থাকি তাহলে আস্তে আস্তে সেটা থেমে যাবে। তাই বল এই এটা হল হচ্ছে 133-134 নম্বর গাথাতে। তারপরে যে পয়েন্ট এটা হচ্ছে যে অন্যের ক্ষতি করে তার নিজেরই ক্ষতি হয়, He do all that upon him who does evil to others. মানে যে অন্যের ক্ষতি করে তার নিজেরই ক্ষতি হয়, যে ব্যক্তি কোন নির্দোষ ব্যক্তির ক্ষতি করে ক্ষতিটা আবার তার দিকেই ফিরে আসে। বাতাসের বিপরীত দিকে নিক্ষিপ্ত ধূলিকণার মত। আমি যদি কোন নির্দোষ ব্যক্তির ক্ষতি করি, ক্ষতিটা আবার আমাদের দিকেই ফিরে আসে বাতাসের বিপরীত দিকে নিক্ষিপ্ত ধূলিকণার মতো। বাতাসের বিপরীত দিকে যদি আমরা ধুলা ফেলে দিই, তাহলে আবার সেই ধুলোটা সেই বিপরীত দিকেই করলে যদি সেই দিকেই আবার বিপরীত দিকে এবং বিপরীত দিকেই ধুলোটা চলে আসে, বিপরীত দিকে নিচ্ছে ধুলার মতো উদাহরণ দিয়েছে। তাই বুদ্ধদেব বলছেন যে মূর্খ, নিরীহ, নিষ্পাপ আর নির্দোষ ব্যক্তির ক্ষতি করে বাতাসের বিপরীত দিকে বিক্ষিপ্ত সূক্ষ্ম ধূলিকণার মতো পাপ তাদের দিকেই ফিরে আসে। এটা ধম্মপদের 125 নম্বর গাথাতে বলা হয়েছে। অর্থাৎ এখানে বলছে যে কোনো নির্দোষ নিষ্পাপ ব্যক্তির ক্ষতি করলে সেই ক্ষতিটা যে ক্ষতি করে তার দিকেই আবার ফিরে আসে। তো এই সম্বন্ধে বলা হচ্ছে যে অশুভ ইচ্ছা, যে অচঞ্চলতা তার মনকে প্রভাবিত করে। একজন অহিংসার অনুশীলনকারীকে অন্যদের সঙ্গে কোন অনুসরণ মানে করা উচিত এরকম নিজের সঙ্গে নিজের করা হয়। মানে নির্দোষ কোনো ব্যক্তির প্রতি এমন আচরণ করা উচিত এটা আমাদের নিজেদের কথা চিন্তা করলে, যে কেউ যদি আমার প্রতি সেরকম আচরণ করে তাহলে আমার কেমন লাগবে, এইরকম মনে করে করে প্রত্যেকের সঙ্গে আমাদের প্রত্যেকে এইরকম আচরণ করা উচিত। যখন কোনো প্রাণী হত্যার ধারণা প্রবণ করা হয়, তখন কোনো ব্যক্তির উচিত এক মুহূর্তের জন্য চিন্তা করা যে যে প্রাণ সকলের কাছে প্রিয়, প্রত্যেকের কাছে তার নিজের প্রাণের মতো। যখন প্রাণী হত্যা করতে উদ্যত হই, তখন যদি আমি চিন্তা করি যে আমার কাছে আমার প্রাণ যেমন প্রিয়, প্রত্যেকের প্রাণ প্রত্যেকের কাছে প্রিয়, তখন এইটা চিন্তা করলে তখন প্রাণী হত্যা করতে আমাদের একটি দ্বিধা হতে পারে। ঠিক যেমন সে অন্যের কাছ থেকে দয়াশীল আচরণ আশা করে, ঠিক তেমনি তারাও তার কাছ থেকে দয়ারূপ অস্ত্রের মতো একই প্রকার ইচ্ছা বা আশা করছে। তাই ধম্মপদের 129 নম্বর কথায় বলা হয়েছে, দ্বন্দ্ব আর মৃত্যুকে সকলেই ভয় করে, তাই অপরকে নিজের মতো ভেবে বা নিজের সঙ্গে তুলনা করে কাউকে আঘাত করবে না বা হত্যা করবে। এটা 129 নম্বর গাথাতে বলা হয়েছে। তাহলে আরো আছে এরকম, আরো না আজকে অবধি থাকে না আরো আলোচনা হবে, কি বলছো তোমরা?
সিম্পল
ভাষায় আছে, তোমরা ওই খুব তাড়াহুড়ো করে ওটা লিখেছিলাম, শেয়ার করা হয়নি, তোমরা একটু শেয়ার করে নিবে, আর যেখানে অসুবিধা হয় জিজ্ঞেস করবে, আমি কিছু সংশোধন করার জন্য আমি লাস্টের পেজে দিয়েছি, এটা একটু পরিষ্কার করে লিখতে হবে। আমার লেখাতে হেডিংগুলি একটু দেখে নিও, প্রত্যেকটা হেডিং আমি নিচে দাগ যাওয়া আছে সেটা দেখে নিতে হবে। যেমন গান্ধীজির অহিংসা, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মে অহিংসা, এই এটা আরো আরো কিছুটা পড়তে হবে। আর সেই অবধি যেটুকু বলা হলো সেখানে আর কোনো বোঝার অসুবিধা নাই তো? এখানে যেটা বলা হলো কথাটা আবার বলছি, দণ্ড আর মৃত্যুকে সকলেই ভয় করে, দণ্ড আর মৃত্যুকে সকলেই ভয় করে, তাই অপরকে নিজের মতো ভেবে কাউকে আঘাত করবে না, হত্যা করবে না, এটা বুদ্ধদেব বলছেন। মানে পানিশমেন্ট বা মৃত্যু সকলেই ভয় করে, সকলের কাছেই ভয়ের বিষয়, তাই আমি যখন কাউকে আঘাত করতে যাব বা হত্যা করতে যাব, তখন যদি আমি নিজেকে মানে আমাকে যদি কেউ হত্যা করতে আসে বা কোনো দ্বন্দ্ব দিতে আসে, তখন আমার আমার তো খারাপ লাগছে বা আমি একটা ভয় পাবো, সেরকম মনের মধ্যে চিন্তা করতে হবে, সেইটা ভেবে কাউকে আঘাত করা বা হত্যা করা উচিত নয়, এই কথাতে এটাই বলা হয়েছে। এই যে বলছি যে যখনই কোনো কিছু এই যে আমরা কারোর বিরুদ্ধে আঘাত করতে, যখন কোনো প্রাণী হত্যার ধারা মানে কোনো প্রাণী হত্যার ধারণা দমন করা হয়, তখন কোনো ব্যক্তি উচিত কি হয়েছে এক মুহূর্তের জন্য চিন্তা করা যে প্রাণ সকলের কাছে কি, প্রত্যেকের কাছে তার নিজের প্রাণের মতো, ঠিক যেমন সে অন্যের কাছ থেকে দয়াশীল আচরণ আশা করে, আমি যাকে হত্যা করতে যাচ্ছি সে আশা করবে যে আমাকে হত্যা করবে না, আমার প্রতি সহানুভূতিশীল হবে, আমাকে যদি কেউ যদি হত্যা করতে বা আঘাত করতে আসে, তখন যদি কেউ আমার প্রতি সহানুভূতিশীল হয়, হত্যা না করে, আমার প্রতি ভালো আচরণ করে, তাহলে আমার ভালো লাগবে। ঠিক সেরকম আমি যাতে হত্যা করতে যাচ্ছি বা আঘাত করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমি যদি এক মুহূর্তের জন্য চিন্তা করি আমার প্রাণ যেমন আমার কাছে প্রিয়, সেই আমি যাকে হত্যা করতে যাচ্ছি তার প্রাণও তার কাছে প্রিয়, তো এইরকম আমার একটা দয়া মনের মধ্যে করুণা আমার মধ্যে আনতে হবে, মনটাকে সেইভাবে স্বচ্ছ করতে হবে, মনটাকে দূষিত করলে হবে না। ওই যে আমি আগেই বলেছি আমাদের মনই হচ্ছে আমাদের প্রভু, মনের মধ্যে আগে আমাদের ভাবনা আসে যে আমি একে আঘাত করবো বা হত্যা করবো, মনটা তখন যদি আমি পবিত্র করতে পারি, ভালো করতে পারি, বোঝাতে পারি যে আমি আমার বিরুদ্ধে যদি কেউ এরকম করতে আসে তাহলে আমার যেমন ভয় পাবো, এই জন্য আমার ভালো লাগবে না, আমার দয়া পরবশ সে যে আঘাত করে সে যদি আমার প্রতি দয়াশীল হতো তাহলে এটা করতো না, সেই রকম আমার মনটাকেও যদি সেই রকম উদার করতে পারি, মনটাকে যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমি যাকে আঘাত করতে যাচ্ছি সেটা করবো না, মনটা আমাদের সেই মুহূর্তে যে দূষিত ভাব সেটা থেকে আমি তার ঊর্ধ্বে উঠতে পারবো, অর্থাৎ সেই আমি অন্যের প্রতি যেমন আচরণ করতে যাচ্ছি সেই আচরণ আমিও কেউ আমার প্রতি করুক সেটা আমরা আশা করি, সেই রকম মনটা যদি করা যায় তাহলে এই যে গাথা যে বলছে দ্বন্দ্ব আর মৃত্যুকে সকলেই ভয় করে, তাই অপরকে নিজের মতো ভেবে বা তার সঙ্গে তুলনা করে কাউকে আঘাত করবে না বা হত্যা করবে না, এইরকম আমাদের মনটাকে তৈরি করতে হবে, অর্থাৎ মনটা যদি দূষিত না হয় আপনি যদি মনটাকে দূষিত করি, দূষিত যে বলছি দূষিত অন্তকরণে কোনো কিছু করলে তাহলে তার ফল খারাপ হয়, আর ভালো কিছু নির্মল অন্তকরণে যদি করা হয় তাহলে তার ফল ভালো হয়। সেটা আমি যেমন করব আমার মধ্যেও সেই রকম মানে আঘাত এসে পড়বে, ভালো করলে ভালো ফল পাবো, খারাপ করলে খারাপ পাবো। আচ্ছা ঠিক আছে, আজকে এই অবধি বোঝা গেল তো?
হ্যাঁ স্যার, ঠিক আছে। পাঁচটা ডিপার্টমেন্টের পাঁচজন আছি আর রেকর্ডিং করেছি, ওটা দিয়ে দেবো।
ও আচ্ছা ঠিক আছে, শুনে নিবে। নেবো মনে করি, সে আমি গ্রুপে জানিয়ে দিবো।
ঠিক আছে।